লোভিয়া সংসারে
Yeah.
तो बोली जा रे भागवत साधु पा दुर्लभ जानिया साधु पावा दुर्लभ जानिया साधु पावा दुर्लभ जानिया साधु मुनिते कृष्ण आइल नदिया
কিন্তু জয়গুরু মহারাজ তো গান মুখস্থ আছেন পুরো।
হ্যাঁ জয়গুরু মহারাজ জ্যোতি
রাজেশ,
জয়গুরু মহারাজ জ্যোতি রাজেশ, come on. महाप्रभु की धार जी की जय। श्री चैतन्य सारसर कृष्णानुशीलन संघ की जय। सेवक बृंद की जय। श्री श्री भक्षी दानंद सरस्वत स्वामी ठाकुर की जय। आनंद कटकष्ट बृंद की जय। सपाठ सुमन महाप्रभु की रूपान को गुरुवर को की जाम संकीर्तन की जाए कृष्ण मंडली की जाए भक्तविंद की जाए
তিথিতে আমাদের গুরু মহারাজের স্মরণেতে ভগবান গৌ সুন্দর নিত্যানন্দ প্রভু গান্ধর বা গোবিন্দ সুন্দর গিরিধারী এবং আমাদের গুরুবর্গের এবং তাঁর তৃপ্তির জন্যে একটু বিশেষভাবে ভোগ রাগের ব্যবস্থা করে থাকি। শাস্ত্রেতে বলেছেন যে এই স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য নজাত উচিত সর্বে বিধিনিষেধা সুরে তয়ে কিঙ্কর। আমাদের এই হিন্দু ধর্মতে যত রকমের বিধিনিষেধ আছে যে সমস্ত শাস্ত্রীয় অনুশাসন রয়েছে সকলের একটা উদ্দেশ্য আছে এবং তার মূল উদ্দেশ্যটি হচ্ছে যে ভগবানকে সব সময় স্মরণ করা। স্মর্তব্য সততং বিষ্ণু বিস্মর্তব্য নজাত উচিত। মূল কথা হচ্ছে ভগবানকে ভুলতে হবে না এবং ভগবানকে সব সময়ের জন্য স্মরণ করতে হবে। সেইটাই আমরা পারি না, আমাদের অসুবিধা হচ্ছে সেইখানেতে যে আমরা নানা রকম বিষয়ের মধ্যে নিজেরা ডুবে আছি এবং নানা রকম বিষয়ের মধ্যে থেকে বহু রকমের কাজের মধ্যে নিজেদিকে জড়িয়ে ফেলেছি। যেহেতু জন্মগ্রহণ হয়েছে অতএব তার মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, আত্মীয় আছে, স্বজন আছে, দেব আছে, দ্বিজ আছে, নানা রকমের একটা পরিস্থিতির মধ্যে নিজেকে আমরা ঢুকিয়ে নিয়েছি। তার ফলেতে ভগবানের স্মরণ আমাদের কাছে সাময়িক বা ক্ষণিক হয়ে পড়েছে, কিন্তু এর ফলেতে আমাদের নিজেদের স্বার্থ যে কতটা ব্যাহত হচ্ছে সেটা আমরা জানি না, যার জন্য শাস্ত্রীয় এই সমস্ত অনুশাসনের প্রয়োজন হয়েছে। গীতায় ভগবান বলেছেন, যত করোষি যদস নাসি যত জুহোষি দদাসি যত শেষী করন্তি তৎকুরুষ্য মদত্ত। তার মানে তোমার সমস্ত এনার্জিটা আমি চাই, তুমি আমার এবং আমি তোমার, এর মাঝখানেতে আর কোন রকম ভাগাভাগির ব্যবস্থা আমি সহ্য করতে পারি না। বড্ড হিংসুকে ভগবান, যে অন্য কেউ এর মাঝখান থেকে লুটে খেয়ে নিয়ে বেরিয়ে যাবে সে ভগবান সহ্য করতে পারে না। তা নাহলে এই কথা বলবেন কেন, যত করোষি যদস নাসি যত জুহোষি, আমি যা খাবো তাও ভগবানকে দিতে হবে, আমি যা করবো তাও ভগবানকে দিতে হবে। দেখুন ডিস্টার্ব করবেন না, তাহলে কি ওপরই কথা বলার একটা তো নিয়োগ আসে না। যত জুহোষি, আমি যা ভগবানের উপাসনার জন্য যে সমস্ত ক্রিয়াকার্য করবো তাও সে ভগবানকেই দিতে হবে। এমনকি ভগবানের চেষ্টাটা আমরা দেখতে পাই বেদ বেদান্ত উপনিষদ সর্বত্র, ভগবান আমাদেরকে উপদেশ করে গিয়েছেন যে তোমরা আমার ভজনা করো, আবার সমস্ত মন্ত্রের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিয়েছেন। আমরা দুর্গা পূজায় করি আর কালী পূজায় করি আর পিতৃশ্রাদ্ধই করি আর হোমযজ্ঞই করি বা বিবাহের অনুষ্ঠানই করি বা গর্ভাধান থেকে আরম্ভ করে সব কিছু ক্রিয়াকলাপের মধ্যে ভগবান তিনি কিন্তু ওই শেয়ার নিতে রাজি নন। তার একটা যে শেয়ার আছে আমি সেটাকে দেবো তাতে তিনি সন্তুষ্ট নন। আমি যা কিছু করলাম কৃতে তৎ কর্মফলং শ্রীকৃষ্ণায় সমর্পিত মস্তু, একবারে সবটা গ্রাস করার চেষ্টা, যা কিছু এতক্ষণ ধরে যে যজ্ঞ করলাম এই ব্রহ্মাকে দিলাম, অগ্নিকে দিলাম, হ্যাঁ বায়ুকে দিলাম, বরুণকে দিলাম, সকলকেই দিলাম, যার যার শেয়ার সকলকে দিয়ে দিলাম, কিন্তু দিয়ে আমি যে রেজাল্টটা পেলাম সেটা কিন্তু আর আমার রাখার লাইক নেই। কৃতে তৎ কর্মফলম, এই যে আমি যার যোগ্য, এই যে অনুষ্ঠান আমি করলাম বা যা কিছু করলাম, এর যে একটা ফল, এর যে একটা গুড মানে ইয়ে রয়েছে, রেজাল্ট রয়েছে, সেটা কিন্তু পাওয়ার মালিক আমি নই, শ্রীকৃষ্ণায় সমর্পিত মস্তু। এইটা যদি করতে পারি তবে এটা হবে গিয়ে কর্মমিশ্রা ভক্তির অন্তর্গত, তাও এটা শুদ্ধ ভক্তি হবে। আর শুদ্ধ ভক্তির তো কোনো কথাই নেই, সেখানে অল রাইটস রিজার্ভ। গুরু মহারাজ বলতেন যে সবটা ভগবানের জন্য রিজার্ভ করা আছে এবং তিনি তার মালিক, এখান থেকে আমি একটা ইঞ্চিও কাউকে দিতে রাজি নই। পরমহংস কাকে বলে না, পরমহংস হচ্ছে যে সব জিনিসের মধ্যে যিনি ভগবানের ইন্টারেস্টটা দেখেন তিনি হচ্ছেন পরমহংস। তিনি ভগবানকে দেখেন, যা কিছু করছে ভালোর মধ্যে ভগবান, খারাপের মধ্যে ভগবান, সমস্তটা বিষয়ের মধ্যে তিনি কেবল ভগবানের প্রাপ্তিটা তিনি দেখেন, ভগবানের শেয়ারটা তিনি অনুভব করতে পারেন, যেটা আমার নয় এটা ভগবান। এই অনুভূতিটাই হচ্ছে যে পরমহংসের অনুভূতি। যত জীবসী দদাসী চত যত তপস্বী কন্তিও তৎকৃষ্ট মদর্পণম, এই কর্মনিষ্ঠা ভক্তি থেকে অনেক উঁচু স্তরের জিনিস হচ্ছে গিয়ে শুদ্ধ ভক্তি। সেখানে আর অন্য কাউকে ঢুকতে দিতে রাজি নয়, সেখানে চব্বিশটি ঘন্টা যে দিন রাত হচ্ছে এই চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশটি ঘন্টা ভগবান নিজের পাওনাগণ্ডা সব বুঝে নিতে চান, এবং সেটা যিনি বুঝ করে দিতে পারেন তিনি হচ্ছেন শুদ্ধ। এর মাঝখানে তার অপরের শেয়ার আছে, দেবর্ষি ভূতাত্ম নৃণাং পিতৃণাং নকিং করো নায় মৃণী চরাজন সর্বাত্মনা যশ স্মরণং শরণ্যং গত পুণ্যং পরিভৃত্ত কর্তুম। এই হচ্ছে গিয়ে শ্রীমদ ভাগবতের কথা। যিনি দেব ঋষি পিতৃ, এই সকলের কাছে তো আমাদের একটা ঋণ আছে। আজকে যে মহালয়া, আজকে অমাবস্যা, আজকে সমস্ত পিতৃপুরুষগণ আমাদের মুখ মানে তাকিয়ে থাকেন, কেন না? আজকের দিনে গঙ্গা জলেতে কিছু তর্পণ করলে তারা সকলে পরম তৃপ্তি লাভ করেন এবং স্বর্গপথের আলোক তারা আজকের দিনে দর্শন করবার তাদের একটা সৌভাগ্য হয়। অনেকেই অনেক রকম কর্মের দ্বারাতে আবদ্ধ হয়ে বিভিন্ন দশা প্রাপ্ত হয়, অশরীরী অবস্থা হলেও তাদের মানসিক একটা যে ফর্ম রয়েছে, একটা মনোময় জগৎ যে রয়েছে সেখানে তারা সবসময় বিচরণ করছেন এবং সেখানে যেমন যেমন কর্ম করে গিয়েছেন সেই সেই কর্মের ফল তারা লাভ করছেন। কেউ হয়তো অপরকে কোনোদিন কিছু দান করেন নেই, অতএব তার সেখানে আর পাওয়ার কিছুই সেখানে পাচ্ছে না, এবং হাঙ্কারিংটা তাদের এত বেড়ে যায়। বিশেষ করে আজকের এই অমাবস্যা তিথিতে সমস্ত আত্মা তারা সব তাকিয়ে থাকে যে কখন আমাদিকে আমাদের সন্তানাদি যারা আমাদের বংশেতে এসেছে তারা কখন আমাদিকে একটুখানি তর্পণ করবে, আমাদেরকে একটু জল দেবে। এবং সেটি যদি গঙ্গা জল হয়, গঙ্গা জল মানে হচ্ছে বিষ্ণুপাদ উদ্ভূতা, ভগবানের পাদপদ্ম থেকে উদ্ভূত হয়েছেন গঙ্গা, এবং সেই গঙ্গার স্পর্শেতে সেই গঙ্গার সম্পর্কতে ভগবানের সঙ্গে আমাদের একটা সম্পর্ক হয়ে যাবে এবং আমরা একটা মস্ত বড় লাইট দেখে আমরা সেই লাইটের দিকে ছুটে যেতে পারব এবং সেটা তারা পান। তো এইগুলো এক একটা ঋণের খবর আমি যা বলছি, অর্থাৎ দেবতাদের কাছে আমাদের ঋণ আছে। কেননা দেবতারা আমাদেরকে জল দেন, ফল দেন, খাবার দেন, আমাদের পারমার্থিক আনুকূল্য করেন এবং তারা আমাদের কাছ থেকেও আশা করেন, পূজা আশা করেন। এগুলো যদি আমরা না দিই তার বিনিময়ে ইন্দ্র আমাদেরকে যেমন তিনি জল শস্য ইত্যাদি সমস্ত বন্দোবস্ত করছেন, এবং তার যে পাওনাটা তাকে যদি আমরা না দিই তাহলে তো তিনি সন্তুষ্ট হবেন না। অটোমেটিক্যালি না দেওয়াটা এমনি যেমন একটা আপনার সায়েন্স হতে পারে টু এভ রিয়াকশন দেয়ার ইজ রিকোয়ার্ড অ্যান অপোজিট রিয়াকশন, প্রত্যেকটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়া আছে। সেই রকম আমরা যখন অপরের কাছ থেকে কিছু নেব আমরা তখন দিতে বাধ্য তাকে। এই জন্যে দেবতাদের কাছ থেকে আমরা যে সমস্ত জিনিস নিই তাদের আশীর্বাদ থেকে আরম্ভ করে সব কিছু সেটার আমরা বিনিময়েতে তাদেরকে পূজা করতে হবে এবং তাদের পাওনাটা তাদেরকে বুঝ করে দিতে হবে। ঋষিদের কাছেও তাই, ঋষিদের কাছে আমরা ঋণী, কেননা ঋষিরা আমাদেরকে জ্ঞান দান করে গিয়েছেন, শাস্ত্রীয় জ্ঞান, যার থেকে আমাদের পারমার্থিক জীবন অত্যন্ত সম্পন্ন হয়ে ভগবত পাদপদ্মে সেবা লাভ করে ধন্যাদি ধন্য হতে পারে। অতএব তাদের কাছে আমরা ঋণী। পিতৃপুরুষগণ তারা আমাদেরকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, তাদের কাছেও আমরা ঋণী। তো শ্রীমদ ভাগবত বলছেন এই সমস্ত ঋণের ফর্দ আমি আর কত দেবো, কেন একটা পিপীলিকা থেকে আরম্ভ করে চন্দ্র সূর্য সকলের কাছেই তো আমার ঋণের বোঝা বেড়ে চলেছে। আমার এই জগতে জীবন ধারণ করা মানেই ঋণের বোঝা বাড়িয়ে ফেলা। আমি যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, বহু সংখ্যক ত্রসরেণুকে হত্যা করে, সেখানকার অনেক জীবকে হত্যা করে তবে আমাকে বেঁচে থাকতে হচ্ছে। আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি, অনেক জীবজন্তু তা আমার পায়ের চাপে মারা পড়ে যাচ্ছে, আমি ঘুমোচ্ছি সেখানেও অনেককে হত্যা করতে হচ্ছে, আমি খাচ্ছি সেখানেও অনেককে হত্যা করতে হচ্ছে, মানে প্রত্যেকের কাছেই আমার ঋণের আর সীমা নেই। তা এর থেকে তো মুক্তি পাবার একটাই মাত্র উপায়, সেইটি ভগবান বললেন যে দেখো তুমি হিসেব করে যদি চলতে চাও তাহলে তুমি এ কোনোদিন শোধ করে উঠতে পারবে না। এই জন্যে ভগবান তিনি বললেন যে দেবর্ষি ভূতাত্ম নৃণাং পিতৃণাং নথিং করো নায় মৃণী চ রাজন সর্বাত্মনা য শরণং শরণ্যং গতং কুন্দং পরিভৃত্ত তত্ত্বম। শ্রীমদ ভগবদ গীতাতেও বলেছেন ঠিক এই একই ধরনের কথা, যে ভগবান বলছেন, তিনি নিজে বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপে ভূমক্ষয়িষ্যামি মা সুচ। যে সমস্ত ধর্ম তুমি পরিত্যাগ করো, ধর্ম বলতে মানে কর্তব্য, এখানে ধর্ম মানে তোমার যেখানে যা ডিউটি আছে সেইগুলা, প্লাস তোমার আর যে কিছু চরম করণীয় আছে সেগুলাও। এগুলো তুমি যদি করতে চাও তাহলে করে তুমি জীবনে শেষ করতে পারবে। উপরন্তু এক জায়গায় খাল করতে গিয়ে আর এক জায়গায় উঁচু হয়ে যাবে, আবার এক জায়গায় উঁচু করতে গিয়ে আর এক জায়গায় খাল করে ফেলবে। তা ওই লাইনে তুমি চেষ্টাটা না করে সর্বধর্ম পরিত্যজ্য মাম এবং শরণঙ্গজ, আমার ক্যাপাসিটি অত্যন্ত বেশি, তুমি আমার শরণাগত হও। সমুদ্র তাতে গিয়ে হাজার হাজার নদী তার ভেতর গিয়ে পড়ছে, সারা পৃথিবীর জল আকাশে উঠে আবার সেগুলি পৃথিবীতে পড়ছে এবং সেগুলো গিয়ে আবার সমুদ্রের কাছে চলে যাচ্ছে, কিন্তু সমুদ্র তাতে ফেঁপে ওঠে না। সেই রকম তোমার যত কিছু ক্রিয়াকলাপ কাজকর্ম ভালো মন্দ আছে তুমি সবটা আমাতে সমর্পণ করে দিয়ে তুমি আমার হয়ে জীবন ধারণ করো, তাহলে তোমার কোন রকম ঋণ থাকবে না জগতের কাছে। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি। যদি তুমি মনে করো যে তোমার পাপ হবে, তোমার একটা কর্তব্য ছিল সেটা করলে না, তার জন্য তোমার পাপ হবে, তা আমি তোমাকে ভরসা দিতে পারি, আশ্বাস দিতে পারি যে তোমার এর জন্য যা কিছু প্রত্যব্যয় হবে, এর জন্য যা কিছু অসুবিধা হবে, সেটা আমি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছি। আমি তোমাকে যদি কোনো পাপ হয় সে পাপ থেকে মুক্ত করব, তোমার কোনো ডেফিসিয়েন্সি আসে আমি সেখান থেকে তোমাকে নিষ্কৃতি দান করব। অহং ত্বাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা। আর তুমি যদি মনে করো এই হাজার হাজার লোককে হত্যা করছি বা করতে হবে আমার হুকুমেতে, তার থেকেও তোমার একটা প্রকাণ্ড পাপ হতে পারে এবং হবে, তার জন্য তোমার কোনো চিন্তা নেই, কেন সব দায়িত্বটা তুমি আমার ঘাড়ে ছিলে। তুমি তোমার নিজের ইন্টারেস্টটা না রেখে তুমি আমার ইন্টারেস্টে কাজ করো, তোমার সব কাজ সার্থকতা লাভ করো। দেব ঋষি পিতৃদিকে কহু নয় ঋণী, যে হরিভজন করে সম্পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করে চব্বিশ ঘন্টা তার সেবার জন্য নিজেকে নিযুক্ত করে থাকে, তার কিন্তু আর পৃথিবীতে কোনো ঋণ থাকে না, দেবতাদের কাছেও না, ঋষিদের কাছেও না, পিতৃগণের কাছেও না। আজ যে সেই তিথি অমাবস্যার তিথি, ভগবানের কাছে সর্বতভাবে আত্মসমর্পণ করা বা সর্বতভাবে ভগবানের ইন্টারেস্টে নিজের সমস্ত ইন্টারেস্টটাকে মিশিয়ে দেওয়া, তোমার ইচ্ছায় মোর মিচ্ছা মিশাইল, ভক্তি বিনোদ আজ আপনে খুলিল, এই কথা বলেছেন ভক্তিবিনোদ ঠাকুর। যে মানুষ দেহ দেহ যো কিছু মন অর্পিল ধুয়া পদে মন্দ কিশোর, হে মন্দ কিশোর আমার মন আমার দেহ আমার ঘর বাড়ি দুয়ার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা কিছু আছে সব আমি তোমাকে দিয়ে দিলাম, সম্পদে বিপদে জীবনে মরণে সর্বাবস্থাতে আমি তোমার আর তুমি আমার। এরকম আরেকটি গানেও ভক্তিমান ঠাকুর বলছেন, আমি তো তোমার তুমি তো আমার, কি কাজ অপর ধনে। হ্যাঁ, আমি যদি তোমার হয়ে যেতে পারি অটোমেটিক্যালি তুমি আমার হয়ে যাবে, এবং তুমি যদি আমার হয়ে যাও তাহলে আর আমার কোনো অভাব থাকবে না। যস্মিন জ্ঞাতে সর্বমিদং বিজ্ঞাতং ভবতি, যস্মিন প্রাপ্তে সর্বমিদং প্রাপ্তং ভবতি, তাদের জিজ্ঞাসা তাদের ব্রহ্ম, যাকে জানলে সব কিছু জানা হয়ে যায়, যাকে পেলে সব কিছু পাওয়া হয়ে যায়, সেই বস্তু হচ্ছে গিয়ে ব্রহ্ম বস্তু, সেই হচ্ছে গিয়ে ভগবান। তাতে আমার আর অভাব কিসের, আমরা শোক করছি, শোকটা কোথা থেকে আসছে, শূদ্র ধর্ম থেকে শোক, মানে আমাদের এই জগতেতে যে শোচনীয় বস্তু ভরা রয়েছে তার জন্য যে একটা আকাঙ্ক্ষা এবং অতৃপ্তি, না পাওয়ার যে অতৃপ্তি সেইটাকেই বলে শোক বস্তুত পক্ষে। আমার যদি সব কিছু পাওয়াই হয়ে যায় তাহলে তার শোকের কোনো কারণ থাকে না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, অশোক অভয় অমৃত আধার তোমার চরণ দয়, তাহাতে এখন বিশ্রাম লভিয়া ছাড়িন ভাবের ভয়। এই সমস্ত ছোট ছোট গান সব লিখে গিয়েছেন, সব বড় বড় পাণ্ডিত্যপূর্ণ শ্লোকের ব্যাখ্যা স্বরূপ আমরা দেখতে পাই। তা ভগবান তিনি নিজে মুখে যখন বলছেন যে তোমার সব দায় দায়িত্ব আমি নিয়ে নিলাম, তখন আর আমাদের ভাবনা আর কি আছে? তখন তো আমাদের দুর্ভাবনা করার কিছু নেই, আমাদের একটাই কেবল কৃত্য, সেটা হচ্ছে স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য নজাত উচিত সর্বে বিধি নিষেধ হাস্যু এ তয়ে কিং করা। সমস্ত বিধি নিষেধ যা কিছু আছে এই ভগবানকে স্মরণে রাখতে হবে, ভগবানকে ভুলতে হবে। আমরা তো গুরু মহারাজের অনুগত হয়ে দীর্ঘকাল ধরে চলে আসছি, এই যে আনুগত্যটা এটা যে কত পার্সেন্ট কে আমরা কতটা দিতে পেরেছি তাকে, এর তো কোনো ইতিহাস করা নেই, এর কোনো ইতিহাস লেখা নেই। এর যা কিছু সেটা গুরু মহারাজই জানেন এবং মহাপ্রভু তিনি জানেন যে আমরা কে কতটা নিষ্কপটে ভগবানকে আমরা দিতে পেরেছি, গুরু মহারাজকে আমরা কে কতটা নিজেকে দিতে পেরেছি, এবং সে তার উপরেতে বেস করে আমাদের ফাইনাল রেজাল্ট আসবে, এবং তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের কি পরিচয় সত্যিকারে। কিন্তু যেহেতু আমরা ভূত জানি না, যেহেতু আমরা ভবিষ্যৎ জানি না, ভগবান গীতায় কৃষ্ণচন্দ্র তিনি বলছেন অর্জুনকে, বহুনি মে ব্যতীতানি জন্মানি তবচ অর্জুন তানহং বেদ সর্বাণি নত্বং বেত্থ পরম তপ। অর্জুন তুমি পরম তপ, নিঃসন্দেহ তপস্যাতে তোমার জোড়া নেই, তুমি খুব বড় তপস্যা করতে পারো, তুমি এত বড় তপস্বী যে তুমি ভগবান শম্ভুকে সন্তুষ্ট করে তার কাছ থেকেও তুমি অস্ত্র আদায় করে নিয়ে এসেছো, পরম তপ তুমি নিঃসন্দেহ, কিন্তু এই যে হাজার হাজার জন্ম তোমার চলে গিয়েছে এবং আমারও চলে গিয়েছে, আমি কিন্তু সবটা মনে রাখি যেহেতু আমি নারায়ণ, আর তুমি সেটা মনে রাখতে পারো না যেহেতু তুমি নর, নর আর নারায়ণ। হ্যাঁ, বহু নিমের গতিতানি জন্মানি তব চার দিন তাহম বেদ সর্বাণী নত্যং বেদ পর্যন্ত। এই যে বিস্মৃতি এটা আমাদের কিন্তু কল্যাণের জন্যে, এই বিস্মৃতিটাও কল্যাণে, যে আজ যদি আমি জানতে পারতাম যে 10 দিন পরে আমার মৃত্যু হবে এবং এই 10 দিনের মাঝখানে বিভিন্ন ঘটনা ঘটে যাবে যেগুলো আমার পক্ষে খুবই দুঃখজনক এবং কষ্টকর, তাহলে আজ থেকেই তো আমি আধমরা হয়ে যেতাম। হ্যাঁ, সেই কথা ভাবতে ভাবতে আমি আজ থেকেই আধমরা হয়ে যেতাম। আবার যদি আমার মনে থাকতো পূর্বজন্মের ইতিহাস যে আমি একটা শুয়োর ছিলাম, সেই চারিদিকে সেই রাস্তা রাস্তায় ইয়ে করে ঘুরে বেড়াতাম এবং আমাকে খুঁচিয়ে 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 মেরেছে সেই গুহার শলাকা দিয়ে দিয়ে আমার জীবন হানি করেছে, এইগুলো যদি আমার আবার স্মরণে এসে যেত, তা সেও আমার পক্ষে একটা ভীষণ মানে দুঃখদায়ক এবং যন্ত্রণাদায়ক অবস্থা। এই জন্য ভগবান ভালোই করেছেন আমাদের স্মৃতিটা ভূত ভবিষ্যতে রাখেননি, সেটা রেখেছেন বর্তমানে। আর একটা জিনিস যে ভগবান তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, আরে বাবা স্বাধীনতা দিয়েছেন, ভগবান জানেন যে এই ছেলেটা স্বাধীন হলে ভালো করতে পারবে মন্দও করতে পারবে, আমরা হয়তো ভগবানকে দোষ দেবো যে কি ভগবানের কি অবিচার বলতে কি, তিনি তো জানেন যে আমি কুকাজ করবই, তা তিনি কেন আমাকে স্বাধীনতা দিলেন? তিনি জানেন যে তাকে হলে আমি মায়ার ভজনা করে আমি এরকমভাবে সংসারের যে নানা রকম দুঃখ পাবো, এত জানা সত্ত্বেও তিনি আমাকে কেন স্বাধীনতা দিলেন? আমরা যদি আরেকটু সূক্ষ্মভাবে ভালোভাবে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা আমাদের বড় দোকান, স্বাধীনতা ভগবান দিয়েছেন কেন না, আমরা ভগবানকে আমাদের নিজের মতো করে নিজের মনের মতো করে সাজাতে পারবো, নিজের মনের মতো করে খাওয়াতে পারবো, তিনি তো মানে সব কিছুই গ্রহণ করতে পারেন, তার সে ক্ষমতা আছে, এবং আমরা নিজের মতো করে তার ভজনা করতে পারবো, এই জন্য তিনি স্বাধীনতাটা দিয়েছেন। আপনি যদি কেউ বলে যে বোঝায় আমাকে জীব দিয়েছে কেন ভগবান, হ্যাঁ আমার কেবল উচ্ছে খাওয়ায় আর উচ্ছের রস খাওয়ায় এই জন্যই কি আমাকে জীব দেওয়া হয়েছে, তাহলে তা তো নয়, তোমাকে মিষ্টি খেতেও জীবটা দেওয়া হয়েছে,
তুমি কোন ইচ্ছের অসারে এসে তোমার জিজ্ঞাসার কারণ না। জীবা যেমন চিত্তরস আস্বাদন করবে, অমর রস আস্বাদন করবে, মধুর রস আস্বাদন করবে,